বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 8 নভেম্বর, 23 কার্তিক এবং ফার্সি 18 অবান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাঈদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, মার্কিন নির্বাচন লিবারেল ডেমোক্রেসির কুৎসিত চেহারার একটি দৃষ্টান্ত। এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে পুষ্টি স্বল্পতার কারণে বাংলাদেশের কিশোর কিশোরীরা খর্বাকৃতির হয়ে পড়ছে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান আসমাউল হোসনা। এরপর শুনবেন নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান প্রাচ্যবিদদের চোখে মহানবী। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থীকে অতীতের ভুল সংশোধন করে আইনের পথে ফেরার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দুটি অত্যাধুনিক হেলিকপ্টারের উদ্বোধন প্রধানমন্ত্রী করেছেন। বিজিবি এখন ত্রিমাত্রিক বাহিনী। জম্মু কাশ্মীরে সংঘর্ষে কর্মকর্তা সহ 4 সেনা জওয়ান ও 3 গেরিলা নিহত। জনবিন্যাসে পরিবর্তন মানা হবে না বলে জানিয়েছেন মেহবুবা মুফতি। এবং নাগর্নো কারাবাখ অঞ্চলের কৌশলগত শুশা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। শিগগিরই শোনা যাবে আজানের ধ্বনি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ভুল নীতি শুধু বিশ্বের অন্যান্য দেশের মানুষের পক্ষ থেকে নয়, বরং খোদ মার্কিন জনগণের পক্ষ থেকেও প্রত্যাখ্যাত হয়েছে। তিনি আজ তেহরানে ইরানের অর্থনৈতিক সমন্বয় বিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের বৈঠকে একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের প্রতি ইঙ্গিত করে তিনি একথা বলেন। রুহানি বলেন, এখন আমেরিকার পরবর্তী সরকারের সামনে অতীতের ভুল সংশোধনের সুযোগ এসেছে এবং তাদের উচিত আন্তর্জাতিক নীতিমালার প্রতি সম্মান প্রদর্শন করে তা অনুসরণের পথে ফিরে আসা। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, কোন চুক্তির সব পক্ষ যখন প্রতিশ্রুতি মেনে চলে তখন ইরানও তা মেনে চলে। ইরান বিশ্বের সঙ্গে গঠনমূলক যোগাযোগ ও সম্পর্কে বিশ্বাসী, এটাকে নিজের কৌশল বলে মনে করে তেহরান। মার্কিন সরকারের চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধে ইরানি জাতির বিজয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন। রুহানি বলেন, ইরানি জনগণ অর্থনৈতিক যুদ্ধের মোকাবেলায় বীরত্বপূর্ণ প্রতিরোধের মাধ্যমে এটা প্রমাণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হতে বাধ্য। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ছিল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মূলনীতি। তিনি ট্রাম্পের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে প্যারিস জলবায়ু চুক্তি এবং ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করার পর আজ ভোরে এক টুইটার বার্তায় জাহাঙ্গীরি এ মন্তব্য করেন। তিনি বলেন, ট্রাম্প ইরানের বিরুদ্ধে অমানবিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ইরানের ভাইস প্রেসিডেন্টের টুইটার বার্তায় আরও বলা হয়, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর শেষ পর্যন্ত ট্রাম্প ও তার প্রশাসনের যুদ্ধকামী ও হঠকারী শাসনের অবসান হয়েছে। তিনি আরও লিখেছেন, ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির কারণে ইরানিদেরকে যথেষ্ট কষ্ট সহ্য করতে হয়েছে। ইরানি রোগীরা অনেক ওষুধ ও চিকিৎসা সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন এবং তারা তাদের বীর সেনানী জেনারেল কাসেম সুলাইমানিকে হারিয়েছেন। এসব কথা ইরানি জনগণ কোনোদিনই ভুলবে না। ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ বলেছেন, ইরানকে নতজানু করার যে আকাঙ্ক্ষা বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোষণ করতেন তার পূর্ণ হল না। তিনি আরও বলেছেন, ইরানের কাছ থেকে একটি টেলিফোন কল পাওয়ার মনোবাসনা বুকে চেপে ট্রাম্পকে ক্ষমতা থেকে বিদায় নিতে হচ্ছে। জো বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করার পর শনিবার রাতে লন্ডনে নিযুক্ত এই রাষ্ট্রদূত একথা বলেন। তিনি বলেন, ঘৃণা ছড়ানো ছাড়া যে ব্যক্তির আর কোনো কাজ ছিল না শেষ পর্যন্ত তার রাজনৈতিক জীবনের অবসান হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পার্কিনসন্স রোগে আক্রান্ত হয়েছেন এবং এ কারণে শিগগিরই ক্ষমতা ছেড়ে দিতে পারেন বলে ব্রিটিশ গণমাধ্যমগুলো যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ভ্লাদিমির পুতিন সুস্থ আছেন এবং ব্রিটিশ গণমাধ্যম আজগুবি কথা বলেছে। পেসকভ আরও জানিয়েছেন, ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর বিন্দুমাত্র ইচ্ছা বা পরিকল্পনা পুতিনের নেই। রাশিয়ার প্রেসিডেন্ট পার্কিনসন্স রোগে আক্রান্ত হয়েছেন এবং এ কারণে তিনি শিগগিরই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে পারেন বলে সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমগুলো খবর দিয়েছিল। লন্ডন থেকে প্রকাশিত ডেইলি মেইল পত্রিকা এক প্রতিবেদনে লিখেছিল, মস্কোর নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, প্রেসিডেন্ট পুতিন নিজের সম্ভাব্য পার্কিনসন্স রোগের কারণে আগামী জানুয়ারি মাসে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও দেখরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবির দুটি অত্যাধুনিক হেলিকপ্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আজ থেকে বিজিবি একটি ত্রিমাত্রিক বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেছেন। আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিজিবি এয়ার উইংয়ে দুটি নতুন আধুনিক MI-171E হেলিকপ্টার উদ্বোধন করে তিনি এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজেপি এখন অন্যান্য বাহিনীর মতো ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত হয়েছে।
বড় এলাকা বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য দুর্গম এলাকাগুলি, সে এলাকাগুলি নিরাপত্তা দেওয়া, এটা একান্ত ভাবে দরকার। আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার এই বাহিনীর সার্বিক উন্নয়নে এ পর্যন্ত যত কাজ করেছি, তাছাড়া প্রত্যেকটা সৈনিকের নানা রকম সমস্যা ছিল, সেগুলো আমরা দূর করেছি, ছুটি বাড়িয়েছি, বেতন ভাতা বাড়িয়েছি, নতুন পোশাক দিয়েছি, সবকিছুই কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা করে দিয়েছি। কাজে আমরা চাই আমাদের প্রত্যেকটা বাহিনী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত হোক।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিজেপিতে হেলিকপ্টার সংযোজনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপির এয়ার উইং এর এই যাত্রা বিজেপির সার্বিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করবে বলে আমার বিশ্বাস। এখন থেকে বিজেপি দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অর্পিত দায়িত্ব পালনের নিমিত্তে জলে, স্থলে ও আকাশপথে বিচরণ করবে। এটি শুধুমাত্র বিজেপির উন্নতি নয়, মুজিববর্ষে এটি দেশবাসীর জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের বলে আমি মনে করি।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি সংবাদে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আজ রাজধানীতে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা ও অগ্নিসংযোগ সহ সারাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন করা হচ্ছে এই অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আজকে এদেশে সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে, সেই 72 সাল থেকে আজ পর্যন্ত যা তীব্রতর হয়েছে, সেই সংখ্যালঘুরা আজ বিভিন্ন জায়গায় প্রতিবাদ মুখর হয়ে উঠছেন। জম্মু কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে কর্মকর্তা সহ 4 সেনা জওয়ান ও 3 গেরিলা নিহত হয়েছেন। নিহত 4 জওয়ানের মধ্যে আধাসামরিক বাহিনী বিএসএফ এর 1 জওয়ান রয়েছেন। আজ ভারত পাকিস্তান সীমান্তের কুপওয়াড়া জেলায় এ সংঘর্ষ হয়। কেন্দ্রশাসিত অঞ্চলে গত এপ্রিলের পর থেকে এটি ছিল অন্যতম বড় সংঘর্ষ। কুপওয়াড়া জেলার মিছিল সেক্টরে গেরিলা নির্মূল অভিযানের সময় কনস্টেবল সুদীপ সরকার নামে বিএসএফ এর 1 জওয়ান প্রাণ হারান। পরে সেনাবাহিনীর সাহায্যে সংশ্লিষ্ট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। ভারতীয় সেনা জওয়ানরা এ সময় উত্তর কাশ্মীরের মছিল সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিতে সমর্থ হন। সন্ত্রাসবিরোধী অভিযানের আওতায় নিরাপত্তা বাহিনীর হাতে 3 গেরিলা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু পাল্টাপাল্টি বন্দুকযুদ্ধ ও সংঘর্ষের মুখে ভারতীয় জওয়ানের মৃত্যুতে আরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এদিকে জম্মু কাশ্মীরের জনবিন্যাসে পরিবর্তন মেনে নেওয়া হবে না বলে ঘোষণা করছেন সেখানকার সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। অন্যদিকে জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন কাউন্সিল বা ডিডিসি নির্বাচনে অংশগ্রহণ করবে পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন কাউন্সিল বা ডিডিসি নির্বাচনে অংশগ্রহণ করবে পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন বা পিএজিডি। গতকাল শনিবার সন্ধ্যায় এ সংক্রান্ত ঘোষণা করা হয়। পিএজিডির নেতৃত্ব দিচ্ছেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ডাক্তার ফারুক আবদুল্লাহ। গুপকার ডিক্লারেশনের মুখপাত্র সাজ্জাদ গনি লোন বলেন, জম্মু কাশ্মীরের জনগণ 2019 সালের 5 আগস্টের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ, লোকেরা রেগে আছেন। গুপকার ডিক্লারেশন গঠনের পরে আমরা সাধারণ মানুষের সাথে দেখা করেছি, সুশীল সমাজের সদস্য, রাজনৈতিক দল, গুর্জার বাকরওয়াল সম্প্রদায়, SC ST নেতাদের সঙ্গে বৈঠক করেছি। সকলেই আসন্ন ডিডিসি ও পঞ্চায়েত নির্বাচন একসাথে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলেছেন। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বিজেপি এবং কেন্দ্রীয় সরকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত লড়াই চলবে বলেও মন্তব্য করেছেন সাজ্জাদ গনি লোন। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, CPIM এবং আওয়ামী ন্যাশনাল কনফারেন্স সমন্বিত PAGD গঠিত হয়েছে। সেজন্য এ সকল দল যৌথভাবে ডিডিসি এবং পঞ্চায়েতের নির্বাচন লড়বে। অন্যদিকে কংগ্রেস দলও ডিডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের রাজ্য সভাপতি গুলাম আহমেদ মীর বলেছেন, জম্মু কাশ্মীরের জনগণকে ক্ষুব্ধ করা বিজেপির ভুল ও অসাংবিধানিক নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আসন্ন ডিডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থী দেবে, বিজেপিকে উচিত শিক্ষা দেওয়া হবে বলেও কংগ্রেসের সভাপতি গুলাম আহমেদ মীর মন্তব্য করেছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। নাগর্নো কারাবাক অঞ্চলের কৌশলগত শুশা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব আজ এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আজারি সেনাবাহিনী শুশা শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। বহু বছর পর এখন সেখানে আজানের ধ্বনি শোনা যাবে। এর আগে তিনি কারাবাকের 9টি গ্রাম পুনরুদ্ধারের খবর দিয়েছিলেন। এসব গ্রাম ও শহর আর্মেনিয়ার নিয়ন্ত্রণে ছিল। শুশা শহর হচ্ছে কারাবাকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। গত কয়েকদিন ধরে শহরটি ঘিরে রেখেছিল আজারবাইজানের সেনাবাহিনী। গত 27 সেপ্টেম্বর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক সংঘর্ষ চলছে। দুই দেশ এ পর্যন্ত কয়েকবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্বল্প সময়ের ব্যবধানে তা ভেঙে গেছে। আন্তর্জাতিকভাবে নাগর্নো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিব্রান বাসিলের উপর মার্কিন নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা এবং নিন্দা করেছে। সংগঠনটি বলেছে, আমেরিকার এই নিষেধাজ্ঞা লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মারাত্মক নজির। জিব্রান বাসিল হচ্ছেন লেবাননের ফ্রি পেট্রিয়টিক মুভমেন্টের নেতা এবং তিনি দীর্ঘদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সর্বোচ্চ নেতা এক টুইট বার্তায় বলেছেন, মার্কিন লিবারেল ডেমোক্রেসির কুৎসিত চেহারার একটি দৃষ্টান্ত ফুটে উঠেছে মার্কিন নির্বাচনকে ঘিরে সৃষ্ট অস্থির ও উত্তেজনাকর পরিস্থিতিতে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা এবং নির্বাচনের ব্যাপারে দেশটির কর্মকর্তারা যা বলে থাকেন তা আসলে লোক দেখানো মাত্র। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় এবং জো বাইডেনের বিজয় ও নির্বাচনকে ঘিরে সৃষ্ট অস্থির ও উত্তেজনাকর পরিস্থিতির ব্যাপারে এক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতার টুইট বার্তায় বলা হয়েছে, এটা হচ্ছে মার্কিন লিবারেল ডেমোক্রেসির কুৎসিত চেহারার একটি দৃষ্টান্ত। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সে বিষয়টি বাদ দিয়ে বলা যায় যুক্তরাষ্ট্রের সামগ্রিক পরিস্থিতি নৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে চূড়ান্ত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, এতে কোনো সন্দেহ নেই যে এবারের নির্বাচন পরিস্থিতি থেকে মার্কিন সাম্রাজ্যবাদী চরিত্রের বিষয়টি ভালোভাবে উন্মোচিত হয়েছে। প্রধান দুই দলের মধ্যে ক্ষমতার পালাবদল, এক হাত থেকে আরেক হাতে হস্তান্তরের মাধ্যমে তাদের মূল নীতিতে কোনো পরিবর্তন হবে না। অতীত এবং বর্তমান ঘটনাবলীর দিকে লক্ষ্য করলে দেখা যাবে, ক্ষমতার পালাবদলের মাধ্যমে মার্কিন নীতিতে পরিবর্তনের যে গুঞ্জন শোনা যাচ্ছে তা আসলে লোক দেখানো মাত্র এবং তাদের মূল নীতিতে কোনো পরিবর্তন আসবে না। কেননা এর আগেও বহু সরকার এসেছে গেছে, কিন্তু মার্কিন স্বেচ্ছাচারী নীতির কারণে সৃষ্ট অধিকাংশ আন্তর্জাতিক নানা সংকট নিরসনে কোনো সরকারই ভূমিকা রাখতে পারেনি এবং তারা পারবে এমনটি আশা করারও কোনো কারণ নেই। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণেও মার্কিন নির্বাচনকে ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির কথা উল্লেখ করে বলেছিলেন, এ অবস্থা লিবারেল ডেমোক্রেসির কুচিত চেহারার একটি দৃষ্টান্ত। তিনি আরও বলেন, মার্কিন নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে সে বিবেচনায় না গিয়ে বলা যায় সে দেশের বর্তমান অবস্থা থেকে রাজনৈতিক ও নৈতিক ক্ষেত্রে অধঃপতনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। এটা এমন একটা বিষয় যা যুক্তরাষ্ট্রের চিন্তাবিদরাও স্বীকার করতে বাধ্য হচ্ছেন। মার্কিন কর্মকর্তারা বহুবার এটা প্রমাণ করেছেন যে নিজেদের অবৈধ স্বার্থ হাসিলের জন্য মানবতা বিরোধী যে কোনো অপরাধ করতে তারা পিছপা হবে না, এমনকি প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করতেও তারা প্রস্তুত। মোট কথা, ইরানের সর্বোচ্চ নেতা তার টুইট বার্তায় এটাই তুলে ধরতে চেয়েছেন যে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যেই আসুক না কেন তাদের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। পুষ্টি স্বল্পতার কারণে বাংলাদেশের কিশোর কিশোরীরা খর্বাকৃতির হয়ে পড়ছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
প্রধানত পুষ্টি স্বল্পতার কারণে বাংলাদেশের কিশোর কিশোরীরা খর্বাকার হয়ে পড়ছে, বয়সের তুলনায় কম ওজন ও কম উচ্চতা নিয়ে বেড়ে উঠছে। এটা যুব সমাজের কর্মক্ষমতা এবং প্রজনন ক্ষমতাকেও হ্রাস করে দিচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বাস্থ্য বিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যান্সেট জানিয়েছে, বিশ্বের যে দশটি দেশের কিশোর কিশোরীদের গড় উচ্চতা এবং গড় ওজন সবচেয়ে কম, সেই তালিকায় রয়েছে বাংলাদেশ। 2019 সালে 200 দেশের 5 থেকে 19 বছর বয়সী 6.5 কোটি অংশগ্রহণকারীকে নিয়ে এই গবেষণাটি পরিচালিত হয়। এই গবেষণায় নেদারল্যান্ডস, মন্টিগ্রো, ডেনমার্ক এবং আইসল্যান্ডের 19 বছর বয়সী কিশোর কিশোরীদের দীর্ঘকায় পাওয়া গেছে। নেদারল্যান্ডসের 19 বছর বয়সী ছেলেদের উচ্চতা যেখানে গড়ে 183.8 সেন্টিমিটার, সেখানে বাংলাদেশের ছেলেদের গড় উচ্চতা পাওয়া গেছে 165.1 সেন্টিমিটার। অনুরূপভাবে নেদারল্যান্ডসের 19 বছর বয়সী মেয়েদের গড় উচ্চতা যেখানে পাওয়া গেছে 170.4 সেন্টিমিটার, সেখানে বাংলাদেশে একই বয়সের মেয়েদের গড় উচ্চতা পাওয়া গেছে 152.4 সেন্টিমিটার। গবেষণায় আরও দেখা গেছে বাংলাদেশ ও ভারতের 19 বছর বয়সী যুবক যুবতীদের গড় ওজন নিউজিল্যান্ড বা যুক্তরাষ্ট্রের সেই বয়সী ছেলে মেয়েদের চেয়ে প্রায় 25 কেজি কম। গবেষকগণ বলছেন, পর্যাপ্ত পুষ্টির অভাব এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের ঘাটতির ফলে উঠতি বয়সের কিশোর কিশোরীদের মধ্যে খর্বাকৃতি ও কম ওজন দেখা দিয়েছে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মিসেস খালেদা এবিদ রেডিও তেহরানকে বলেছেন, উঠতি বয়সের ছেলে মেয়েদের শারীরিক চাহিদার তুলনায় সুষম খাদ্য গ্রহণ না করার ফলে পুষ্টি স্বল্পতা দেখা দিয়েছে, ফলে তাদের শারীরিক গঠন ঠিকমতো হচ্ছে না।
পুবার্টি প্লাস এনভায়রনমেন্টাল এফেক্ট, এটা তো আছে। এই সময় তারা খুবই নেগলেক্ট করে খাওয়া দাওয়ার ব্যাপারে, এটা একদম সাংঘাতিক ভাবে আমরা স্টাডি করে দেখেছি। লোয়ার ক্লাস বলেন, মিডল ক্লাস বলেন, আপার ক্লাস বলেন, এই এইজের ছেলে মেয়েরা কখনো শাকসবজি ফল ফুল হয়তো কিছুটা খেলো, কিন্তু শাকসবজি বেশিরভাগ যেগুলো ওদের মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো ফিল আপ করার জন্য, যেমন আয়রন লাগে, এই সময় অনেক ফলিক অ্যাসিড, এই সময় মানে ভিটামিন সি, ভিটামিন ডি, এগুলো প্রচন্ড দরকার, দুধ খাওয়া দরকার, ডিম খাওয়া দরকার।
এর আগে বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ অ্যান্ড সার্ভের এক সমীক্ষায় বলা হয়েছে, দেশের 25% কিশোর কিশোরী অপুষ্টি ও রক্ত স্বল্পতায় ভুগছে। তাছাড়া বডি মাস ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশে 25% কিশোরীর ওজন নির্ধারিত মানের চেয়ে নিচে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা।
আসমাউল হুসনা,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা। নিন মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার অষ্টম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েক পর্বে আমরা পবিত্র কোরআনে উল্লেখিত সুন্দরতম নাম বা আসমাউল হুসনা হিসেবে খ্যাত মহান আল্লাহর কয়েকটি গুরুত্বপূর্ণ নামের অর্থ ও তাৎপর্য নিয়ে আলোচনা শুনেছি। আজ আমরা মহান আল্লাহর কয়েকটি গুরুত্বপূর্ণ নাম, মুমিনের সামগ্রিক অর্থ, ব্যাখ্যা ও গুরুত্ব নিয়ে কথা বলব। আরবি আমন শব্দটি থেকে উদ্ভূত মুমিন শব্দের অর্থ নিরাপত্তাদাতা ও প্রশান্তিদাতা। হজরত ইমাম জাফর সাদিক আলাইসালামের মতে, মানুষ আল্লাহর আনুগত্য করায় আল্লাহ তাকে দোজখের শাস্তি থেকে রক্ষা করেন, আর তাই আল্লাহর অন্যতম নাম মুমিন। আর যে আল্লাহর পক্ষ থেকে নিরাপদ তাকেও মুমিন বলা হয়, আবার ইমান আনার কারণে বিশ্বাসীকেও বলা হয় মুমিন। সূরা হাশরের 23 নম্বর আয়াতে মুমিন শব্দটি নিরাপত্তাদাতা ও আশ্রয়দাতা অর্থে মহান আল্লাহর নাম হিসেবে এসেছে। এই আয়াতের অর্থ হল,
তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একমাত্র মালিক, সব ত্রুটি থেকে পবিত্র, শান্তি এবং ভীত সন্ত্রস্তদের নিরাপত্তাদাতা ও আশ্রয়দাতা, বিশ্বজগৎ ও বিশ্ববাসীর রক্ষাকারী, সব কিছুর উপর পরাক্রান্ত ও অপরাজেয়, প্রতাপান্বিত, গৌরবান্বিত ও মাহাত্মশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র।
মহান আল্লাহ হচ্ছেন সব ধরনের নিরাপত্তা ও প্রশান্তির উৎস। মুমিন ব্যক্তিরাও খোদাই এই নামের প্রকাশ। তাদের পক্ষ থেকে বা তাদের মাধ্যমে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় না। ইমাম রেজা আলাইসাল্লাম ইরানের নিশাপুরে এক হাদিসে বলেছেন, মহান আল্লাহ বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই। এই বাক্যটি হচ্ছে আমার দুর্গ, তাই যে তাতে প্রবেশ করবে সে আমার শাস্তি থেকে নিরাপদে থাকবে। তিনি আরও বলেছেন, অবশ্য মহান আল্লাহর ওই ঘোষণার শর্তাবলী রয়েছে এবং আমি হচ্ছি এর অন্যতম শর্ত। অর্থাৎ তিনি এটা বোঝাতে চেয়েছেন যে তার ইমামত আল্লাহর পক্ষ থেকেই মনোনীত, আর তাই তার আনুগত্য করা ফরজ। অন্য কথায়, মুমিন হতে হলে বা মহান আল্লাহর সুরক্ষার অধিকারী হতে হলে নিজ নিজ যুগের নিষ্পাপ ইমাম বা নেতার আনুগত্য করতে হবে।
মহান আল্লাহ মানুষের প্রশান্তিদাতা। সূরা রাদের 28 নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রাখো যে একমাত্র আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। খোদাই এই গুণের প্রকাশ। প্রকৃত মুমিন অন্য মানুষের জন্য ভয় ও দুশ্চিন্তার কারণ হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুমিন সেই যে মানুষের উপর জুলুম করে না, যে অন্যদের অধিকার লঙ্ঘন করে ও যার কথা বা কাজ থেকে অন্যরা নিরাপদ নয়, সে বাস্তবে মুমিন নয়। মহান আল্লাহর প্রতি সুধারণা রাখাও মুমিনের অন্যতম লক্ষণ। মহান আল্লাহর ক্ষমাশীলতা ও দয়ার উপর আস্থা না রাখলে আল্লাহও দয়া ও ক্ষমা প্রদর্শন করবেন না বলে বর্ণনায় রয়েছে। মহান আল্লাহ তার প্রতি সুধারণা পোষণকারীর সুধারণার বিপরীত আচরণ করতে লজ্জাবোধ করেন, কিন্তু তার মানে এই নয় যে মহান আল্লাহ ক্ষমাশীল বলে এখন যত বেশি পাপ করব এমনটি ভাবা হবে খুবই অযৌক্তিক। আবার আমি তো অনেক পাপ করেছি, এখন আর তওবা করলেও আল্লাহ নিশ্চয় ক্ষমা করবেন না, এমন ধারণারও উৎস হচ্ছে শয়তানের প্ররোচিত হতাশা। আল্লাহ বলেছেন, কেবল অবিশ্বাসীরাই আল্লাহর রহমতের ব্যাপারে আস্থাহীন ও হতাশ।
আল্লাহর প্রতি যে ইমান রাখে ও যে আল্লাহর বিধিবিধান বা নির্দেশের অনুগত করে, যেমন মুমিন, তেমনি আল্লাহ নিজেও মুমিন হিসেবে নিজেকে নিজেও স্বীকৃতি দিয়ে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। পরকাল ও মহান আল্লাহর ন্যায় বিচারের প্রতি বিশ্বাস এবং মহানবীর আদেশ নিষেধ মানাও মুমিন হওয়ার অন্যতম শর্ত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত হচ্ছে পবিত্র কোরআনের বাস্তব দৃষ্টান্ত। সূরা আনফালের দ্বিতীয় ও তৃতীয় আয়াতে মহান আল্লাহ বলেছেন, যারা ইমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর। আর যখন তাদের সামনে পাঠ করা হয় কোরআন, তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা নিজ পরওয়ারদিগারের প্রতি ভরসা রাখে। এরা সেই সব ব্যক্তি যারা নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে।
প্রকৃত মুমিনের অবস্থা আল্লাহর ব্যাপারে সেই শিশুদের বিশ্বাসের মতো, যারা মনে করে যে বাবা পাশে থাকায় তারা নিরাপদ, তবে খারাপ কাজ করলে বাবা রাগ করবেন ও শাস্তিও দিতে পারেন। ঠিক তেমনি আল্লাহও নিরাপত্তা দাতা, তবে পাপ করলে ঠিকই শাস্তি দেবেন। ভালো কাজের কারণে আল্লাহ বেহেশত দেবেন আর মন্দ কাজের কারণে দোজকে পাঠাবেন। মুমিনের কি কি গুণ থাকা উচিত এমন প্রশ্নের জবাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হজরত আলী আলাইহি সালামের কাছে 103টি গুণের কথা তুলে ধরেন। এসবের মধ্যে রয়েছে ধৈর্যশীল ও সহিষ্ণু, সদালাপী ও উদার মনা, আনন্দকে প্রকাশ করলেও দুঃখকে গোপন করে না, যা তার সঙ্গে সম্পর্কিত নয় সে অঙ্গনে প্রবেশ করেন না, কখনো কারো গীবত করেন না, খুবই দানশীল, কারো গোপন বিষয় ফাঁস করেন না, অনেক বেশি ইবাদতকারী, মানুষের আমানত রক্ষার ব্যাপারে খুবই বিশ্বস্ত, সত্যবাদী ও সৎ চরিত্রের অধিকারী, জীবনের ব্যয় নির্বাহে মিতব্যয়ী, প্রতারক বা মিথ্যাবাদীর বন্ধু হন না এবং সত্যকে শত্রুর কাছ থেকে হলেও মেনে নেন, রক্তের সম্পর্ক ছিন্ন করেন না, বরং তাদের প্রতি বিশেষ করে বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল এবং ইয়াতিমদের প্রতি দয়ালু।
মুমিন ব্যক্তি ইমান ও ধর্মকর্ম সহ সব ক্ষেত্রে হবেন আন্তরিক। কেবল নিয়ত পরিশুদ্ধ হলেই চলবে না, বাস্তবে তার প্রকাশও থাকতে হবে। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবার আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 8 নভেম্বর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, ট্রাম্পের চেয়ে কতটা আলাদা হবে বাইডেনের পররাষ্ট্রনীতি, দৈনিক প্রথম আলো। দৈনিকটির অপর একটি খবরের শিরোনাম, বাইডেন গণতন্ত্র প্রতিষ্ঠায় জোরালো অবদান রাখবেন আশা ফখরুলের। একদিনে আরও 18 প্রাণহানি, নতুন শনাক্ত 1474, দৈনিক যুগান্তর। বিএনপির গণতন্ত্র হচ্ছে খাবার স্যালাইনের মতো, বলেছেন ওবায়দুল কাদের, দৈনিক ইত্তেফাক। 200 বছর আগের দশা হবে ট্রাম্পের, দৈনিক মানবজমিন। এবং সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা এখন জলে, স্থলে ও আকাশপথে বিচরণ করবেন, বলেছেন প্রধানমন্ত্রী, দৈনিক নয়াদিগন্ত। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, ট্রাম্প ভোটবাক্সে কোভিড সংক্রমণ, নীতিশেরও কি একই পরিণতি, দৈনিক আনন্দবাজার পত্রিকা। এমন প্রেসিডেন্ট হতে চাইব যে জুড়বে ভাঙবে না, প্রথম ভাষণে বললেন বাইডেন, দৈনিক আজকাল। এবং ওটা ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র, নোট বাতিলের চতুর্থ বর্ষপূর্তিতে তোপ রাহুলের, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে মার্কিন নির্বাচন, ট্রাম্পের চেয়ে কতটা আলাদা হবে বাইডেনের পররাষ্ট্রনীতি? দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, আমেরিকা প্রথম এমনটাই বিশ্বাস করতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সব চুক্তিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন তিনি। তার এই নীতি ছিল একতরফা ব্যক্তিগত, বিশ্ব নেতাদের সঙ্গে নিজের সম্পর্কের ভিত্তিতেই ছিল তার পররাষ্ট্রনীতি। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রকে প্রথাগত পররাষ্ট্রনীতিতেই ফিরিয়ে আনবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমা ডেমোক্রেটদের মূল্যবোধের ভিত্তিতেই পথ চলবেন তিনি। বিবিসির বিশ্লেষণে জানা যায়, বাইডেনের পররাষ্ট্রনীতিতে গুরুত্ব পাবে জলবায়ু পরিবর্তন ও কোভিড-19 মোকাবেলার মতো বিষয়গুলো। আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয়ের দিকে থাকবে তার মূল নজর। বাইডেন ন্যাটো ও বিশ্বজোটের সঙ্গে সম্পর্ক রক্ষায় বিশ্বাসী, ফিরে যেতে চান বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। অন্যদিকে ট্রাম্প এসব কিছু থেকে মুখ ফিরিয়ে একা চলার নীতি নিয়েছিলেন।
বাইডেন গণতন্ত্র প্রতিষ্ঠায় জোরালো অবদান রাখবেন আশা ফখরুলের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে জয়ী কমলা হ্যারিসকে অভিনন্দন জানান। আজ অভিনন্দন বার্তায় জো বাইডেনের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, তার এই ঐতিহাসিক বিজয়ে বন্ধুপ্রতিম মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণও আনন্দিত। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন। একই সঙ্গে বিশ্বে শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় জোরালো অবদান রাখবেন।
দৈনিক ইত্তেফাকের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সংকট নেই, সংকট চলছে বিএনপির রাজনীতিতে। বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলছে, তারা কোন গণতন্ত্রের কথা বলছে? তাদের ভাষায় গণতন্ত্র কি তাহলে হালুয়া রুটির গণতন্ত্র? এমন প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপির গণতন্ত্র হচ্ছে এক চিমটি লবণ, এক মুষ্টি গুড় আর আধাশের পানির মিশ্রণের মতো গণতন্ত্র। তিনি বলেন, গণতন্ত্র একটি বিকশমান প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে সবাইকে আরো অনেক পথ ধরে সামনে এগিয়ে যেতে হবে। আজ বুধবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিং কালে একথা বলেন তিনি।
200 বছর আগের দশা হবে ট্রাম্পের, এটি দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনাম। খবরটিতে লেখা হয়েছে, 1801 সালের 4 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামস 1800 সালের নির্বাচনে বিজয়ী টমাস জেফারসনকে তার প্রধান প্রতিদ্বন্দ্বীর হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করেছিলেন। তাই অনেক বিশ্লেষক বলেন, 20 জানুয়ারির মধ্যাহ্নের নীতিটি তো এখনও ট্রাম্পের জন্য লেখা হয়নি। সেটি হলো, অ্যাডামস ট্রাম্পের মতোই একগুয়েমি করেছিলেন, তিনি অফিস ছাড়বেন না, তাই অফিসই তাকে তালাক দিয়েছিল। দৃশ্যটি ছিল এরকম, জেফারসন শপথ নিচ্ছিলেন কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন অ্যাডামস, তিনি বয়কট করেছিলেন। সেই মুহূর্তে যারা দায়িত্বরত ছিলেন হোয়াইট হাউসে, মানে সেখানকার কর্মচারীরা, তারা ব্যস্ত হয়ে পড়লেন। তারা বেয়ারা ভাড়াটেকের উচ্ছেদের মতোই হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্টের জিনিসপত্র সরিয়ে নিতে শুরু করেছিলেন।
দৈনিক নয়া দিগন্তের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিজেপিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করে বলেছেন, হেলিকপ্টার সংযোজন কেবল শুরু মাত্র। এই যাত্রা বিজেপির সার্বিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অর্পিত দায়িত্ব পালনে এখন থেকে বিজেপি সদস্যরা জলে, স্থলে ও আকাশপথে বিচরণ করবেন। প্রধানমন্ত্রী বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবসময় দেশপ্রেম, সততা ও ইমানের সাথে দায়িত্ব পালন করে এই বাহিনীর সুনাম ও মর্যাদা সমুন্নত রাখবেন।
এবারে ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। করোনা ভাইরাসকে গুরুত্ব না দেওয়ার ফল ভুগতে হবে, এমন সাবধানবাণী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহুবার দিয়েছিলেন আমেরিকার বিজ্ঞানী বিশেষজ্ঞরা। তাদের সতর্কবার্তা ছিল মূলত আমেরিকাবাসীর স্বাস্থ্যের কথা ভেবে, কিন্তু রাজনৈতিকভাবেও যে তার এমন মাশুল দিতে হবে রিপাবলিকানদের, তা হয়তো ভাবেননি ট্রাম্প নিজেও। আমেরিকার ভোট পর্যবেক্ষকদের সিংহভাগ মোটামুটি একমত, অন্য অনেক কারণের সঙ্গে ট্রাম্পের ভোট বাক্সেও কোভিড সংক্রমণ। আর সাত সমুদ্র ১৩ নদীর পার হয়ে আমাদের দেশে নীতিশ কুমারের ক্ষেত্রেও কি একই কথা বলা চলে? অধিকাংশ ভোট পরবর্তী সমীক্ষায় কিন্তু নীতিশ কুমার তথা এনডিএ জোটের হারের পূর্বাভাস। ভোট পরবর্তী সমীক্ষা সবসময় মিলে যায় এমন নয়, কিন্তু প্রায় সব সমীক্ষাতেই নীতিশের পিছিয়ে পড়ার ইঙ্গিতে অশনি সংকেত দেখছেন জেডিইউ বিজেপি জোটের নেতারা। চূড়ান্ত ফল ১০ নভেম্বর, অনেকেই মনে করছেন এনডিএ জোটের অন্যতম ঘাতক হয়ে উঠতে পারে করোনা ভাইরাস।
দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, আমেরিকা বিভাজন জুড়ে সবাইকে একত্রিত করার চেষ্টা করবেন। স্থানীয় সময় শনিবার দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে বললেন জো বাইডেন, ট্রাম্পের বিরুদ্ধে জয়কে আত্মবিশ্বাসী জয় বলে অভিহিত করেন তিনি। ডেলাওয়ারে নিজের শহর উইল মিংটনে প্রকাশ্য জনসভায় বাইডেন বলেন, এটা আমেরিকাকে সুস্থ করে তোলার সময়। আমি এমন প্রেসিডেন্ট হতে চাইব যে বিভাজন করতে না, একত্রিত করতে চাইব, একযোগে কাজ করার জন্য ট্রাম্প সমর্থকদেরও আহ্বান জানিয়ে বাইডেন বলেন, ওরা আমাদের শত্রু নন, ওরাও আমেরিকাবাসী, আমেরিকায় এই বিভাজন নীতি এবারেই শেষ হোক। আমি চাই এই অফিসটা আমেরিকার হৃদয় পুনরুদ্ধার করুক, মধ্যবিত্তরা যারা দেশের শিরের দ্বারা তাদের পুনর্গঠন হোক এবং আমেরিকাকে সারা বিশ্ব আবার সম্মান করুক। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
প্রাচ্যবিদদের চোখে মহানবী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন প্রাচ্যবিদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছে আমি বাবুল আখতার
এবং আমি আশরাফুর রহমান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আজ আমরা মহানবীর জীবনী সংক্রান্ত একটি বই এবং তার লেখককে নিয়ে আলোচনা করব। বইটির নাম হল প্রাচীনতম তথ্য উৎসগুলোর আলোকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। বইটি লিখেছেন প্রখ্যাত নওমুসলিম কবি ও ব্রিটিশ প্রাচ্যবিদ মার্টিন লিঙ্গস ওরফে আবু বকর সিরাজউদ্দিন। বইটি প্রথম প্রকাশ হয়েছিল ১৯৮৩ সালে। সেই থেকে এ পর্যন্ত বইটি বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে এবং বহুবার বইটি ছাপাতে হয়েছে। মার্টিন লিঙ্গস ওরফে আবু বকর সিরাজউদ্দিন এ বইয়ে মহানবীর জীবনী প্রাচীনতম তথ্য প্রমাণের আলোকে তুলে ধরেছেন এবং তাকে বিশ্ববাসীর জন্য মহান আল্লাহর পাঠানো এক উজ্জ্বল ও কালোত্তীর্ণ নূর বলে উল্লেখ করেছেন। মার্টিন লিঙ্গস ওরফে আবু বকর সিরাজউদ্দিন ১৯০৯ সালের ২৪ জানুয়ারি ব্রিটেনের মানচেস্টার অঞ্চলে জন্মগ্রহণ করেন। প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান পরিবারের সদস্য হিসেবে বড় হয়ে ওঠার সময় ২০ বছর বয়সে তিনি খ্রিস্ট ধর্মের উপর আস্থা হারান। এরপর শুরু করেন সত্য ও বাস্তবতা খোঁজার সাধনা। মার্টিন লিঙ্গস ২৫ বছর বয়সে বিশ্বের ধর্মগুলো নিয়ে পড়াশোনা শুরু করেন। ১৯২৫ সালে তিনি পশ্চিমা দার্শনিক রেনে গননের লেখনীর সংস্পর্শে আসেন।
রেনে গননের লেখা পড়ে মার্টিন লিঙ্গস এই বার্তা পান যে
বিশ্বের সব ঐশী ধর্মই সত্য এবং এসব ধর্মই মানবীয় পূর্ণতা ও মহান আল্লাহর সঙ্গে মিলনের পথ দেখানোর যোগ্যতা রাখে। রেনে গননের লেখা থেকে আরও বোঝা যায় যে ধর্ম, বিশেষ করে খ্রিস্ট ধর্ম, মানুষের বিবেক বুদ্ধিকে পরিত্যাগ করেছে এবং কেবল মানুষের আবেগ প্রবণতাকেই খাদ্য যোগাচ্ছে, আর আধুনিকতার বিপর্যয় ঠিক এখান থেকেই শুরু হয়েছে। রেনে গননের লেখা পড়ে খ্রিস্টান যুবক মার্টিন লিঙ্কস পশ্চিমা সভ্যতার ভুলগুলো বুঝতে সক্ষম হন এবং এটাও বুঝেন যে খোদাই ধর্মগুলো বাস্তব ও সত্য, আর এই ধর্মগুলোর বার্তাবাহক নবী রাসূলটা নানা আঙ্গিকে বাস্তবতা তুলে ধরেছেন। রেনে গননের লেখাগুলো মার্টিনের মধ্যে যেন বিদ্যুতের প্রবাহ বয়ে দেয় এবং এই লেখাগুলোকে বাস্তব হিসেবে ধরে নিয়ে তিনি করণীয় কাজ করার সিদ্ধান্ত নেন।
অবশেষে ব্যাপক গবেষণার পর মার্টিন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম রাখেন আবু বকর সিরাজউদ্দিন। ইসলাম ধর্মকে তিনি বেছে নেন এ কারণে যে এ ধর্ম অন্ধ অনুসরণের বা অনুকরণের ধর্ম নয় এবং হত্যাচকের ধর্ম নয়, বরং বুদ্ধিবৃত্তিক ও ক্ষমার ধর্ম। মহানবীর অনুপম ব্যক্তিত্ব মার্টিনকে অভিভূত করে, তাই তিনি মহানবীর উচ্চ ব্যক্তিত্ব তুলে ধরার কাছে অনেক সময় ব্যয় করেন। মহানবীকে নিয়ে লেখা মার্টিনের বই প্রাচীনতম তথ্য উৎসগুলোর আলোকে মোহাম্মদের অনুবাদক সাইদ তেহরানি নাসাব লিখেছেন, আমি 2004 সালের গ্রীষ্মকালের শেষের দিকে মার্টিন লিঙ্কস তথা আবু বকর সিরাজউদ্দিনের সঙ্গে দেখা করেছিলাম তার সুন্দর অথচ সাদা মাটা বাসভবনটিতে। এটা তার মৃত্যুর প্রায় এক বছর আগের ঘটনা। তিনি অত্যন্ত শ্রদ্ধা ও গুরুত্ব দিয়ে মহানবী সম্পর্কে কথা বলছিলেন এবং মহানবীকে মানব জাতির জন্য এক বড় উপহার হিসেবে উল্লেখ করেছেন। তার বাসায় দেয়ালে মহান আল্লাহর পবিত্র নাম এবং নামাজের জায়নামাজটি কেবল দৃষ্টি আকর্ষণ করছিল। মনে হচ্ছিল তার ঘরটি যেন এক মসজিদ যেখানে দৈনিক 5 বার নামাজ পড়া হয়। তিনি হয়তো এখানে বসেই তার বইগুলো লিখতেন।
বুঝাই যাচ্ছিল মার্টিন লিঙ্কস ওরফে আবু বকর সিরাজউদ্দিনের জীবনও ইসলামের সর্বোচ্চ নেতার অনুকরণে ঘড়ির মতোই নিখুঁত, অর্থপূর্ণ কর্মসূচি ভিত্তিক, সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে চলছে। মার্টিন লিঙ্কস তার বইয়ে মহানবীকে একজন অক্লান্ত নবী, ধৈর্যশীল সংগ্রামী, অত্যন্ত প্রতিভাবান একজন নেতা হিসেবে তুলে ধরেছেন। তিনি হচ্ছেন এমন এক মহামানব যিনি অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করেন বীরের মতো, ভেঙে দেন ক্ষুধারূপী মূর্তিগুলোকে এবং আল্লাহর সবচেয়ে অনুর্বর জমিতে বপন করেছেন সচেতনতার বীজ, আর সেই নতুন চারাগাছের যত্ন নিতে নিতে জীবন শেষ করেছেন। তার মতে মহানবীর অস্তিত্বই ইসলামের মূল ও চিরস্থায়ী বিষয়। মার্টিন লিখেছেন, আসল বিষয় হল যা সরাসরি আসল থেকে গড়ে ওঠে, ঠিক যেমন বিশুদ্ধ ও পবিত্র পানি কখনো দূষণকারী উপাদানগুলোর নাগালে ও প্রভাবের আওতায় আসে না। ঠিক একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবকিছুর চেয়ে ওহির সঙ্গেই বেশি সম্পর্কিত। তিনি বিস্ময়করভাবে অন্য সব মানুষের চেয়ে ভিন্ন হওয়া সত্ত্বেও সুপথের বার্তাবাহক, কারণ তিনি মহান এক আল্লাহর সত্তা ও একত্ব নিয়ে কথা বলেন।
মহানবীর পূর্বপুরুষদের সবাই যে এক খোদার উপাসক ছিলেন সেদিকে ইঙ্গিত করে মার্টিন লিঙ্কস তার বইয়ের প্রথম অধ্যায়ে মহানবীর পূর্ববর্তী বংশধারা ও বংশধরদের প্রসঙ্গে লিখেছেন, তার জন্ম বা সৃষ্টি শীর্ষক বইয়ে এসেছে, ইব্রাহিম নবীর কোনো সন্তান ছিল না এবং এ নিয়ে তিনি মনে কোনো আশাও লালন করতেন না, যতক্ষণ না এক রাতে মহান আল্লাহ তাকে ঘর থেকে বেরোতে বললেন এবং তাকে বললেন, এবার আকাশের দিকে তাকাও ও তারকাগুলো গুনে দেখো যদি গুনতে পারো। এরপর ইব্রাহিম যখন আকাশের তারকাগুলোর দিকে তাকাচ্ছিলেন তখন আবারও এই গায়েবি বাক্য শুনলেন, তোমার বংশধর হবে এমনই অসংখ্য। মার্টিন লিংস আরও লিখেছেন,
ভাগ্যে এটাই লেখা হয়েছিল যে কেবল একটি উম্মত বা জাতি নয়, বরং দুটি বড় জাতি বা উম্মত ও হেদায়তপ্রাপ্ত দুই জাতি আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের দুই মাধ্যম বা উসিলা হবে, আর সেই দুই উম্মতই হবে ইব্রাহিমের বংশধর। ইব্রাহিম আলাইহিসসালাম দুই আধ্যাত্মিক ধারার ও দুই ধর্মের দুই বৃত্তের ও দুটি কেন্দ্রের উৎস। এই দুই ধারার একটি আমেনার মাধ্যমে কেন্দ্রীয় রূপ পেল। তিনি তার সত্তার ভিতরে একটি নূরের অস্তিত্ব সম্পর্কে সচেতন ছিলেন। একদিন তিনি তথা মা আমেনা শুনলেন যে তাকে বলা হল, তুমি এই উম্মত বা জনগণের আনন্দকে নিজের গর্ভে বহন করছ। যখন তার জন্ম হবে তখন বলবে, আমি তাকে হিংসুকদের অনিষ্ট হতে এক আল্লাহর কাছে সোপর্দ করছি এবং এরপর তার নাম রাখবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অতীতের ভুল সংশোধন করে আইনের পথে ফেরার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দুটি অত্যাধুনিক হেলিকপ্টারের উদ্বোধন। প্রধানমন্ত্রী বলেছেন বিজিবি এখন ত্রিমাত্রিক বাহিনী। জম্মু কাশ্মীরে সংঘর্ষে কর্মকর্তা সহ চার সেনা জওয়ান ও তিন গেরিলা নিহত। জনবিন্যাসে পরিবর্তন মানা হবে না বলেছেন মেহবুবা মুফতি। এবং নাগার্নো কারাবাক অঞ্চলের কৌশলগত শুশা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। শিগগিরই শোনা যাবে আজানের ধ্বনি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.